August 13, 2013, Mahfil at our house. August 13, 2013, Mahfil at our house.
وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم আলহামদুলিল্লাহ 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 আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে তার দিনের ফিকির নিয়ে কিছু সময় বসার তৌফিক দিয়েছেন। কোরআনে কারিমের একটি বিখ্যাত আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক একটি বাস্তব অবস্থা তুলে ধরেছেন, একটা ভুল বিশ্বাসের অপনোদন করেছেন। আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে যারা নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়, অথচ সর্বক্ষেত্রে ইসলামের অনুসরণ অনুকরণ করে না। তাদের ধারণা অন্যান্য ধর্ম যেরকম ইবাদতগাহ কেন্দ্রিক, উপাসনালয় কেন্দ্রিক, এর বাহিরে সেই ধর্মের কোনো প্রভাব, কোনো আচার অনুষ্ঠান, তার কোনো দাবি তাদের সামনে কাছে নেই, ইসলামকেও তারা এরকমই মনে করে। অথচ ইসলাম আল্লাপাক আমাদেরকে দিয়েছেন, যেটা আল্লাপাকের নিয়ামত সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। একজন মানুষ যে ইসলাম পেল, সে যদি আর কোনো নিয়ামত লাভ নাও করে তাহলে সে সবচেয়ে বড় সৌভাগ্যের অধিকারী। পক্ষান্তরে আরেকটা মানুষ যে দুনিয়ার সব কিছু পেয়েছে, সৌন্দর্য, সুস্থতা, সম্পদ, শিক্ষা, উচ্চ পদ, সব কিছুই তার আছে, কিন্তু সে ইসলাম থেকে বঞ্চিত। তাহলে যার দৃষ্টিশক্তি ঠিক আছে, ইসলাম সম্পর্কে যার অবগতি আছে, সে নির্দ্বিধায় নিঃসংকোচে কথা বলে দিতে পারবে যে এই লোকটার জিন্দগি ব্যর্থ, এ সবচেয়ে হতভাগা। সৌভাগ্য এবং হতভাগ্যতা নির্ধারণ হয় দীন এবং ঈমানের মাধ্যমে। আনুষাঙ্গিক যা কিছু বিষয়কে আমরা নিজেদের জন্য সৌভাগ্যের ব্যাপার এবং সফলতা মনে করি, এটা অস্থায়ী জিনিস। ছাত্র যে সে পড়াশোনার সময় তার একটা মানসিকতা থাকে যে অমুক পরীক্ষায় যদি পাশ করতে পারি তাহলে আমার জীবন সফল। কর্মজীবনে একটা পদ, একটা পর্যায়ে পৌঁছা তার টার্গেট থাকে, সে চিন্তা করে এই পর্যায়ে এই পদে পৌঁছতে পারলে আমার জীবন সার্থক। ব্যবসায়ীরা ব্যবসারও একটা টার্গেট নির্ধারণ করে। দুনিয়ার সকল মানুষই সম্পদ কামায়ের ক্ষেত্রে একটা মাথার মধ্যে তার একটা প্ল্যান থাকে যে এই পর্যায়ের সম্পদ হলে আমার জীবন সার্থক। কোরআনে কারিম এগুলোর কোনোটাকেই সফলতা বা সার্থকতা বলে আখ্যায়িত করেনি। কোরআনের ঘোষণা সাফ, আমান যুহজিহা আনিন্নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে আল্লাহ পাক মেহেরবানি করে দোজখ থেকে মুক্তি দিলেন এবং দয়া করে বেহেশতে প্রবেশ করালেন, সে অবশ্যই সফলকাম। সফলতা আর ব্যর্থতা মাপকাঠি একটাই, আল্লাহর আজাব থেকে মুক্তি পেয়ে আল্লাহর সন্তুষ্টির জায়গা আল্লাহর মেহমানখানা জান্নাতে প্রবেশ করতে পারা। কোরআনে কারিমের শব্দের মধ্যেও ইশারা আছে, এটা কেউ ব্যক্তিগত অর্জন দিয়ে কামাই করতে পারবে না, চেষ্টা করতে হবে, কিন্তু এই দোজখ থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশ করা নিছক এটা আল্লাহ পাকের মেহেরবানিতে হবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে প্রিয়জন দুনিয়াতে যিনি ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে একবার বললেন, ইয়া ফাতেমা, হে ফাতেমা, আনকিজি নাফসিকি মিনান নার, তুমি তোমার নিজেকে দোজখের আগুন থেকে বাঁচাও। অর্থাৎ তুমি এই ধোকায় থেকো না যে আমি সমগ্র সৃষ্টির শ্রেষ্ঠতম সৃষ্টি, আল্লাহর পরেই যার মর্যাদা এবং মর্তবা, সেই রসুলের কন্যা এজন্য মুক্তি পেয়ে যাব এ ধারণায় থেকো না। আল্লাপাক মুক্তি পাওয়ার জন্য যে পন্থা এবং পথ বাতলে দিয়েছেন, হযরত রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলেছেন, সাহাবায়ে কেরামকে চলার জন্য পথ প্রদর্শন করেছেন, দুনিয়ার মানুষের জন্য তার জিন্দেগীকে আদর্শ হিসেবে মডেল হিসেবে রেখে গেছেন, সেই পথ এবং পন্থা অবলম্বন করতে হবে। কিন্তু সেই পথ পন্থা অবলম্বন করেও নিশ্চিন্ত হওয়া যাবে না, সবসময় একটা আশঙ্কা, সবসময় একটা চিন্তার মধ্যে থাকতে হবে, আমি যা করছি সেটা তো আল্লাহ পাকের শান মোতাবেক হচ্ছে না, আল্লাহ পাক মেহরবানি না করলে আমার মুক্তির কোনো উপায় নেই, আল্লাহর মেহরবানি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করবে, জান্নাতে পৌঁছে দিবে। কাজেই সবসময় তো চেষ্টা থাকতেই হবে, চেষ্টার সাথে সাথে আশা এবং ভয় উভয়টাই লাগবে। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কিতাবের মধ্যে নকল করা হয়েছে, তিনি বলেন, যদি ঘোষণা করা হয় আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দুনিয়ার সর্বশেষ মানুষ পর্যন্ত সবাই জাহান্নামে যাবে, একজনকে মুক্তি দেওয়া হবে, তাহলে আমি আল্লাহর রহমতের উপর এই আশা করতে পারি যে আমাকেই মুক্তি দেওয়া হবে। আবার যদি এরকম বলা হয় সবাই মুক্তি পাবে, একজনকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাহলে আমার ভয় হয় সেই একজন আমি ওমর কিনা। এটাই হাদিসের মধ্যে আসছে, আল ইমান বাইন আল খাউফি আর রাজা, ইমান ভয় এবং আশার মধ্যে অবস্থান করা, একেবারে নিরাশ হওয়া এটাও মুমিনের বৈশিষ্ট্য না, অতি আশা করে সব ধরনের পাপাচারে লিপ্ত থেকে আল্লাহ গাফফার, আল্লাহ গফুর, আল্লাহ করিম, আল্লাহ সাত্তার, আল্লাহ রহমান রহিম এ ধরনের বক্তব্য দেওয়া, এটাও নিজেকে প্রতারিত করা। নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, এরপরও কিছু নিষিদ্ধ কর্মে জড়িয়ে যাবে, এর জন্য তওবা করতে হবে, আর যেগুলো আল্লাহ পাক আমাদের কর্তব্য বলে নির্ধারণ করেছেন সেগুলো যথাযথভাবে আদায় করতে হবে। আমি যে কথাটা বলতেছিলাম যে আমাদের সমাজে অনেক মুসলিম এই ভুল ধারণায় আছে যে ইসলাম হয়তো অন্য ধর্মের মতো কিছু জিনিস ইবাদত গাহ কেন্দ্রিক আদায় করলেই ধর্মের অনুসরণ হয়ে গেল, এটা একটা মারাত্মক ধরনের ভুল ধারণা। ইসলাম তো মানুষের জীবনের সূচনা থেকে নিয়ে জীবনের সমাপ্তি পর্যন্ত পুরো জিন্দেগির জন্য একটা প্যাকেজ আল্লাপাক দিয়েছেন, এটা এমন জিনিস এটাকে জীবন থেকে পৃথক করার কোনো উপায় নেই এবং এটাকে বিভাজনেরও কোনো সিস্টেম নেই, এটা একটা একক আকীদা বিশ্বাসের যে বিষয়গুলো ইসলামের, এটা এমন না যে কিছু জিনিস মানলাম কিছু অমান্য করলাম, যদি অধিকাংশ মানা হয় আর সামান্য কিছু অমান্য হয় তাহলে কোনো অসুবিধা হবে না, আমি পার পেয়ে যাব, এ ধারণা যদি কেউ করে সে মারাত্মক ধরনের ভুল ধারণার মধ্যে আছে, নিজেকে সে প্রতারিত করছে। আকীদা বিশ্বাসের যে বিষয়গুলো সেগুলো পুরোটাকেই মানতে হবে, এখানে কোনো বিভাজন নেই, এটা একটা একক। আমলের বিষয়গুলো আকীদার সাথে সম্পৃক্ত যতটুকু পারা যায় করতে হবে, ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহ পাকের কাছে এজন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। আকীদার বিষয়গুলো একেবারে সাফ আল্লাহ পাক আল্লাহ রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আমাদের বাচ্চারাও মুখস্থ করে, যারা মাদ্রাসার প্রথমে ভর্তি হয় এক দুই তিন মাসের মধ্যেই তাদের এটা মুখস্থ করিয়ে দেওয়া হয়, ঈমান মুফাসসাল, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, ও মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপরে ঈমান আনলাম, ও কুতুবিহি, তার কিতাবসমূহের উপরে ঈমান আনলাম, ও রসুলিহি, তার সকল নবী রসুলের উপরে ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করলাম, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং ভালোমন্দ আমাদের জীবনে যা কিছু আসে সব আল্লাহ পাকের পক্ষ থেকে আমার জন্য পূর্বেই নির্ধারিত হয়েছে, সেটা আল্লাহ পাকের জ্ঞাত সারেই আসে, আল্লাহর অজ্ঞাতে কোনো কিছু হয় না এবং সেগুলো নির্ধারিত, এই তাকদীরের উপর বিশ্বাস, অল বাসি বাদ আল মাউত, মৌতের পরে পুনর্জীবিত হওয়া, এটা সাতটা হেডিং, প্রত্যেক হেডিংয়ের অধীনে বিস্তারিত বিবরণ আছে, সেগুলো জেনে সবগুলোকে পুরোপুরি মানলে আমাকে ইমানদার বলা হবে, মুমিন বলা হবে। যদি সব মানি কোনো একটার একটা অংশকে অমান্য করি তাহলে সব অমান্য করার প্রয়োজন নাই, এই আংশিক অমান্য করাটাই আমাকে ইসলাম থেকে খারিজ করে দিবে, শরীয়তের পরিভাষায় কাফের বলে আখ্যায়িত করা হবে, এ বিষয়টা সাফ থাকা দরকার। ইমানের সাথে আমলের সম্পর্ক খুব ঘনিষ্ঠভাবে জড়িত, কারণ ইমানের বিস্তারিত বিবরণে গেলে সেখানে তিনটা কথা বলা হয়, তাসদিক বিল কলব, একরার বিল লিসান, আমাল বিল আরকান, আমল বিল আরকান। অন্তরে বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং ইমানের চাহিদা এবং দাবির উপরে আমল। ইমানের যে সমস্ত দাবি আছে, চাহিদা আছে, সেগুলোর মধ্যে আমল করা, এই তিনটার সমষ্টি হয়ে যাবে ইমান। এজন্য এই বিষয়গুলো বিস্তারিত জানা, সেইভাবে আমল করা এবং ইসলামের মতো দৌলত এবং নিয়ামত পাওয়ার কারণে অন্তরটাকে খুব প্রফুল্ল রাখা, মনটা যেন খুব বড় হয়ে যায়, দুনিয়াতে আমাদের চেয়ে বড় নিয়ামত আর কেউ পায়নি। মুসলিম হওয়াটা এটা একটা গৌরবের বিষয়। ইসলামের সৌন্দর্য এত বেশি, এই সৌন্দর্য যদি কারো চোখে লেগে যায় তাহলে তাকে শত অত্যাচার করেও ইসলাম থেকে হটানো যাবে না। ইমানের মধুরতা দুনিয়ার সব কিছুর স্বাদের উপরে প্রবল। এই স্বাদ যদি আল্লাপাক কাউকে নসিব করেন তাহলে দুনিয়ার সব কিছু বিস্বাদ হয়ে যাবে। এই স্বাদ সে জীবন দিয়ে দিবে তবুও ত্যাগ করবে না। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বুজুর্গানে দীন, উলামায়ে হক এবং যে সমস্ত বীর মুসলিমদের সম্পর্কে শোনা যায়, তারা জীবন দিয়ে দিছেন কিন্তু ইমান থেকে একটু হটেন নাই। এর মূল রহস্য এটাই যে তারা ইসলামকে পূর্ণরূপে গ্রহণ করেছিল, জীবনের জীবনকে জীবন হিসাবে গড়ে তোলার জন্য এবং জীবনটাকে দুনিয়াতেও আনন্দময় সুখের করা এবং স্থায়ী জিন্দগি, যেটা আমাদের আখিরাতের জিন্দগি, সেটার মধ্যে সাফল্য মণ্ডিত করার জন্য একমাত্র পথ এবং পন্থা হল ইসলাম। এ কথাটা যদি বুঝে এসে যায় আর এর উপরে আমরা জমে থাকতে পারি তাহলে আল্লাপাক আমাকে সম্পদ কম দিলেও তার মধ্যে আমি সুখ খুঁজে পাব। অভাবের তাড়নায়, অভাব অনটনের মধ্যে থাকলেও আমি এর মধ্যে সুখ পাব। আর যদি ইসলাম থেকে বঞ্চিত হই, দুনিয়ার সব কিছু পেয়ে যাই, তাহলে কখনো স্বস্তি এবং সত্যিকারের শান্তি এবং সত্যিকারের রাহাতুল কুলুব, যেটা অন্তরের প্রশান্তি, সেটা কখনো নসিব হবে না। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ স্মরণের মধ্যেই অন্তরের প্রশান্তি। এ কথাটা দুনিয়ার মোহে এবং দুনিয়ার ঘোরে থেকে বিধর্মীদের চালচলন এবং তাদের এই চাকচিক্য দেখে যদি কেউ ধোঁকা খেয়ে যায় তাহলে সে অনুভূতিতে তার আসে না এই বিষয়টা। কিন্তু যদি আল্লাহওয়ালাদের সোহবতে থাকে, ইসলামকে ওইভাবে জানে এবং ইসলামের ইতিহাস নিয়ে পড়াশোনা করে এবং কোরআন হাদিস পড়ে নিজের মধ্যে কিছু পাথেয় সঞ্চয়ের চেষ্টা করে আর কোনো আল্লাহওয়ালার দোয়া তার সাথে থাকে, সবসময় যদি সুন্নার উপরে সে চলার চেষ্টা করে, তাহলে আল্লাপাক এই দৌলত তাকে দিয়েই দেন। এই জন্য আমাদের চেষ্টা হওয়া উচিত আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক স্থাপন করে তাদের সোহবতে থেকে পূর্ণাঙ্গ দিনদার হওয়া। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাপাক এই কথাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোক যাদেরকে আমি দুনিয়ার শ্রেষ্ঠতম নিয়ামত দিয়েছি, উদখুলু ফিসসিলমি কাফা, তোমরা পূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। যে হাদিস পড়েছি, এই হাদিসের মধ্যে আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল করেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ প্রকৃত ঈমানদার হতে পারবে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু, যতক্ষণ না তার মনের কামনা বাসনা চাহিদা এটা না হবে, হাওয়াহু লিমা জিতু বিহ, যে আমি যে শরীয়ত এবং ইসলাম নিয়ে এসেছি তার রুচি প্রকৃতি কামনা বাসনা সব কিছু যতক্ষণ পর্যন্ত সেই শরীয়তের অধীন না হবে সে প্রকৃত মুমিন হতে পারবে না। আল্লাপাক আমাদেরকে দিনের সঠিক বুঝ নসিব করুন এবং সত্যিকার সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল থেকে হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার উপর সার্বিকভাবে আমল করলে আল্লাহর সন্তুষ্টি এবং ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال تعالى: فلا تعجبك أموالهم ولا أولادهم إنما يريد الله ليعذبهم بها في الحياة الدنيا وتزهق أنفسهم وهم كافرون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. الحمد لله الحمد لله الحمد لله আল্লাহ তাআলা শুকর আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে মেহরবানি করে দিনের এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে এই ধরনের মাহফিল বড় প্রিয়। সূরাতুল কাহাফে একটি আয়াত আছে, আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি তাদের সাথে থাকুন যারা সকাল সন্ধ্যায় তাদের পালনকর্তাকে ডাকে, অর্থাৎ তারা আল্লাহর জিকিরে আল্লাহর রাজি খুশির জন্য লিপ্ত হয়। আপনি দুনিয়ার চাকচিক্যে মোহে তাদের থেকে মুখ ফিরিয়ে নেন না, তাদের অনুসরণ করেন না যাদের অন্তরকে আমি আমার জিকির থেকে আমার হুকুম আহকাম মানার যে পথ রসুলের সুন্নত সেখান থেকে উদাস করে দিয়েছি, সেই উদাসীনদের আপনি অনুসরণ করেন না। এবং যারা এই কারণে তাদের সমস্ত কাজ আল্লাহর যে সীমারেখা সেটা লঙ্ঘিত অবস্থায় আল্লাহর সীমারেখা তারা লঙ্ঘন করেই থাকে, লঙ্ঘন করেই চলতে থাকে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলার হুকুম যতক্ষণ পর্যন্ত মানুষ মানতে থাকবে ততক্ষণ পর্যন্ত সে শয়তান থেকে শয়তানের প্ররোচনা থেকে সে বাঁচতে থাকবে। এজন্য আল্লাহ তাআলা শয়তানকে সুযোগ দিয়েছেন, পাশাপাশি আমাদেরকে বলে দিয়েছেন যে কিভাবে সেখান থেকে বাঁচা যাবে। ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইযু বিল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন সূরায়ে আরাফে নয় পারায় যে যদি শয়তান তোমাকে ধোকা দিতে চায় তাহলে তোমরা আল্লাহর আশ্রয়ের প্রার্থনা করো। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি হাদিসের আলোকে দেখিয়েছেন যে শয়তান মানুষকে গাফলতের অপেক্ষায় থাকে, গাফলতের অপেক্ষায় থাকে, উদাসীনতার অপেক্ষায় থাকে। যেরকম মশা আমাদের শরীরে আমাদের উদাসীনতার ফাঁকে সে হুলবিদ্ধ করে রক্ত খেয়ে ফেলে, ঠিক এমনিভাবে যখন মানুষ গাফিল হয়ে যায় তো শয়তান তার অন্তরে তার এরকম সুর ঢুকিয়ে সে মানুষকে প্ররোচিত করে গুনাহে লিপ্ত করে সে তার যে সওয়াবের ভাগ থেকে তাকে বঞ্চিত করে সে নিজে আনন্দ লাভ করে এবং তাকে সে আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত করে ক্ষতিগ্রস্ত করে সে আনন্দ লাভ করে। মানুষের চিরশত্রু শয়তান। এজন্য শয়তান এর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন খান্নাস, খান্নাস মানে এমন শত্রু যে মানুষের শত্রুতাকে জিয়ে রেখে সে একটা তাকে তাকে থাকে যে কীভাবে মানুষকে ক্ষতি করা যায়। সে আউযু বিল্লাহ পড়া মাত্রই একদম চিরদিনের জন্য চলে যাবে এরকম না। সমস্ত বুজুর্গরা তারা সবসময় ভয়ে থাকে যে আল্লাহ মউত পর্যন্ত যেন আমি ঈমান নিয়ে থাকতে পারি, আমি তোমার সাথে যখন সাক্ষাৎ হবে আমি যেন ঈমান নিয়ে যেতে পারি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে মাজিদে এরকম ঘটনার দিকে ইশারা আছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এ কথা বলেছেন যে তোমরা অহংকারে লিপ্ত হইও না। কোরআনে মাজিদে আল্লাহ তাআলা বলেছেন সাউনজিলু মিসলামা আনজালাল্লাহ, যে এরকম কথাও বলে মানুষে যে আমিও এরকম নাজির করতে পারি যেরকম আল্লাহ নাজির করেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তো আল্লাহ তাআলা মেহরবানি, যার ব্যাপারে বলা হয় যে আয়াত নাজির হয়েছিল তিনি পরে আবার মুসলমান হয়ে গেছিলেন, আল্লাহ তাআলা তাকে ঈমানের উপরে ঈমানের দৌলত নসিব করছিলেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটাকে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে বলেছেন যে আপনি মনে করিয়ে দিন, নিশ্চয়ই মনে করিয়ে দেওয়া মুমিনদের জন্য উপকারী। তো এই ধরনের মাহফিল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল। আমরা মানুষ, আমরা খুব দুর্বলভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন,
কিন্তু আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। সেই শ্রেষ্ঠত্ব হলো আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার হুকুম মানা, রসুলের তরিকায়, এটাই হলো শ্রেষ্ঠত্বের রাস্তা। এই রাস্তায় যেন আমরা থাকতে না পারি, এই জন্য শয়তান খান্নাসের আকারে সে তাকে তাকে থাকে এবং সে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য সে চেষ্টা করে। কোরআনে মজিদে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় কথা বলেছেন, সূরা ইয়াসিনে কথা আছে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তাআবুদুশ শয়তান, হে বানি আদম আমি কি তোমার সাথে এরকমভাবে এই ওয়াদা করি নাই, তোমার কাছ থেকে এই চুক্তি নেই, এই এই অঙ্গীকার নেই নাই যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরা শয়তানকে মানবে না, তোমরা আমাকে মানবে। ও আনি আবুদুনি হাদা সিরাতুল মুস্তাকিম, শয়তানের পথ না, আমার অনুসরণ করো, আমার বন্দেগী করো, এটাই হলো সিরাতে মুস্তাকিম। আল্লাহ তাআলা এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন লোকদের সাথে থাকতে বলছেন যারা আল্লাহকে ডাকে সকাল সন্ধ্যায়, তাদের অনুসরণ করতে নিষেধ করেছেন। অথচ আমরা আজকে মিডিয়ার যে উপরে এত নির্ভরশীলতা, তো মিডিয়ার যে ব্যক্তিত্বরা আছে তারা অধিকাংশই এরকম যাদের গাফলতের মধ্যে সময়গুলো কাটে, তারা এমন কিছু বলে যেগুলো তারা করে না, তাদের জীবন সে কথা থেকে যেগুলো তারা বলে, মিষ্টি মিষ্টি কথা, আদর্শের কথা, সে আদর্শ শূন্য। আজকে পুরো পৃথিবীতে যারা এরকমভাবে, যাদের বেশি বেশি ছবি মানুষের ঘরে ঘরে দেখা যায়, তাদের ঘর এরকম অন্তঃসার শূন্য, যেরকম নাকি একটা ফুটবল, এটা দেখতে মনে হয় অনেক ভারী কিন্তু একটা লাথি মারলে এটা অনেক দূরে সরে যায়। তো আল্লাহ তাআলা কোরআনে মাজিদে আমাদেরকে বলেছেন যে দেখো না, যে একটা গাছ, পবিত্র কালিমার যে বৃক্ষ, এটা অনেক মজবুত। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘোষণা ছিল, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা সফলকাম হয়ে যাবে। তো এটাকে আল্লাহ তাআলা কোরআন মাজিদে এইভাবে বলেছেন, আলম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা, যে এই ইমানদাররা, কালিমা পড়নেওয়ালারা, তারা তাদের যে উপমা সেটা হলো খেজুর বৃক্ষের মতো, খেজুর গাছ। আমরা আমাদের দেশে তাল গাছ বেশি দেখি, খেজুর গাছ খুব একটা দেখা যায় না। তো তাল গাছ আর খেজুর গাছের অনেক মিল আছে, আরব দেশে বেশি বেশি খেজুর গাছ দেখা যায়, বিশেষ করে মদিনা শরীফে। তো সেই খেজুর গাছের সাথে তুলনা করা হয়েছে যে এটা অনেক উপরে ডালপালা আর এর শিকড় অনেক গভীরে, এটাকে ধাক্কা মারলেই ফেলে দেওয়া যায় ফুটবলের মতো, এরকম না, বরং এটা অনেক মজবুত। আসলুহা সাবিত অফরুহা ফিস সামা, আর এর ডালাপালা অনেক উপরে, যে দুনিয়াতে যে যখন বাতাস চলে তো এর মাধ্যমে যে ধুলাবালি এগুলো ওই পর্যন্ত পৌঁছতে পারে না। তো অতি উকুলহা কুল্লাহীন ইবনে রব্বিহা, এর যে ফল আছে সবসময় খাওয়া যায়, কাঁচা অবস্থাও খাওয়া যায়, পাকা অবস্থাও খাওয়া যায়, শুকনো করেও খাওয়া যায়, সারা বছর খাওয়া যায়। তো মুমিনের অবস্থাও এরকম, যে অবস্থায় সে আসুক সে খুশির অবস্থায় শুকুর করে, যখন তার মুসিবত আসে সে সবর করে, আর যে যখন সে যখন সবর করে আল্লাহ তাআলা তাকে তিন গুণ দান করে। তো মুসিবত আর মুসিবত থাকে না, শুকুর করলেও আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করেন, আর মুসিবতে সবরের মাধ্যমেও সে তিন গুণ বেশি লাভ করে। আল্লাহ তাআলা বলেছেন, মুবাশশির সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহু মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। হযরত মুফতি মনসুর হক সাহেব দামত বরকাতুহুম, উনি একদিন আমাদের জামে রহমানিয়াতে ওস্তাদের মিটিংয়ের মধ্যে এভাবে বলতেছিলেন, যে এটার উদাহরণ হলো যে উট, এটাকে মানুষ এর উপরে সওয়ার হয়, বাহন হিসেবে ব্যবহার করে, আবার আগের দিনে পরিবহনের কাজেও ব্যবহার হতো। আমাদের দেশে এখন ট্রাক আছে, বিভিন্ন রকম পরিবহনের কাজে আমরা বিভিন্ন কিছু ব্যবহার করি, কিন্তু আগে উট, গাধা এগুলো ব্যবহার হতো। তো উটের উদাহরণ উনি দিয়েছেন যে উট বড় প্রাণী, দুই দিকেই সামান নেওয়া যায়, দুই দিকেই উটের মাধ্যমে পরিবহনের জন্য এইভাবে এটার ব্যবস্থা ছিল যে দুই দিকেই মানুষ সামান নিত। তো এর দ্বারা তিনটা উপকার পাওয়া যায়, একটা হলো একটা মানুষ নিজেও এর উপর বসে যেতে পারে, আবার সঙ্গে সঙ্গে দুই দিকে এটার যে যে বোঝা ওঠানো যায়, তাহলে তিন গুণ বেশি, তিন গুণ ফায়দা এর দ্বারা হাসিল হয়। ঠিক এমনিভাবে মমিন যখন সবর করে তো আল্লাহ তাআলা তাকে তিন গুণ দান করেন, সে যখন আল্লাহ তাআলার যে ফয়সালা সেটার উপর সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলে, তো আল্লাহ তাআলা তাকে এই সওয়াব দান করেন। এজন্য মমিন তুতি উকুলহা কুল্লাহীন বিইজনি রাব্বিহা, ওই খেজুরের মতো যে সর্বাবস্থায় এটা উপকারে দেয়, তো মুমিনের সর্বাবস্থায় তার জন্য উপকারী। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকায়িন আও উনসা ওয়া হুয়া মুমিন ফানুহইয়ানহু হায়াতান তাইয়িবা। আল্লাহ তাআলা বলেন যে পুরুষ হোক নারী হোক, ইমানের সাথে যে নেক আমল করবে, আমি ওয়াদা করতেছি আমি অবশ্যই অবশ্যই তাকে সুখময় জীবন দান করব। এটা আল্লাহ তাআলার ওয়াদা। এই দিন আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন ওয়াহির মাধ্যমে। আমি আজকে একটা কিতাব পড়তেছিলাম, সেখানে লেখক লিখতেছেন যে মানুষ ওয়াহি সম্পর্কে কি বুঝবে, মানুষ নিজের রুহ একটা, এটা যে রুহ মানুষের যে সবচেয়ে দামি, যত সুন্দর মানুষই হোক রুহ যদি না থাকে তাকে কবরস্থানে দাফন করে দেওয়া হবে। যত বড় ধনী হোক, যত বড় সে রাজা হোক বাদশাহ হোক, সে যত বড় বিলিনিয়র হোক, কয়েকদিন আগে বিল গেটসের সঙ্গে ছিলেন, কি নাম যেন আপনারা ভালো জানেন, স্টিভ জব, সবাই একেবারে মুখস্থ, মারা গেছে তো সঙ্গে সঙ্গে দাফন করে দিয়েছে, রুহ নাই। তো মানুষ তো রুহ এরই কোনো মানে এর যে কি এটার হাকিকত কি, রুহ কি জিনিস এটাই মানুষ বলতে পারে না। আর আল্লাহ তাআলা ওয়াহির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের রুহ এই শক্তিশালী হয় এবং আমরা দামি হই, আল্লাহ তাআলা আমাদেরকে এই ওয়াহির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কাছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শরীয়ত দিয়েছেন। তো কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু লাকাউল রাসূলিন করিম, ওয়াহি আল্লাহ পাঠাইছেন প্রোটেক্টেড অবস্থায়, বড় মাহফুজ, একেবারে এরকমভাবে যে শয়তানের কোনো রকম অনুপ্রবেশ করতে না পারে। কার মাধ্যমে পাঠাইছেন? হযরত জিবরীল আলাইহিস সালামের মাধ্যমে, যার ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই এতগুলো বিশেষণ দিয়েছেন যে অভূতপূর্ব। সূরা ইদা শামসু কুবরাতের মধ্যে আসে ওয়াল্লাইলি ইদা আসআসা ওয়াস-সুবহি ইদা তানাফাস, আরো আগে আসে ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়াইল কুন্নাস, কিছু গ্রহ এর কথা এখানে আসে যেগুলো রাতে কখনো দেখা যায় আসে, আবার কখনো নাই হয়ে যায়, আবার যখন দেখা যায় তো আরেক দিকে চলে গেছে, আগে পিছিয়ে বিভিন্ন জায়গায় দেখা যায়। তো ফেরেশতারা এখানে আল্লাহ তাআলা এই ওয়াহী নাযিলের দিকে ইশারা করছেন যে ফেরেশতারা হযরত জিবরীল আলাইহিস সালাম, যিনি এত শক্তিশালী, যার বিশেষণ আমি একটু পরে আলোচনা আসব অল্প সময়ের মধ্যে, হযরত জিবরীল আলাইহিস সালাম আগে পিছিয়ে ফেরেশতারা এইভাবে তাদেরকে পাহারা দেয় যে কখনো আগে কখনো পিছিয়ে কোনো দিক দিনে শয়তান ঢুকতে না পারে। ওয়াল্লাইলি ইদা আসআসা ওয়াস-সুবহি ইদা তানাফাসা ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম, আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআন রাসূলে করিম, রাসূল মানে এখানে জিবরীল আলাইহিস সালাম, যে দূত এর কথা বলা হয়েছে জিবরীল আলাইহিস সালাম, যিনি সম্মানিত, শুধু সম্মানিত না, জি কৌয়াতিন, এটা বলেন না কাউই, আরবিতে কাউই আর জি কৌয়া এর মধ্যে আরবি যে অলঙ্কার শাস্ত্র এই হিসেবে অনেক পার্থক্য। জি কৌয়া মানে যে সহজাত, যিনি শক্তির অধিকারী, অনেক শক্তির অধিকারী, সম্মানিত, কিন্তু এরকম না যে দুর্বল, জি কৌয়াতিন। আর শক্তিশালী কার কাছে এরকম বয়েন নাই, ইন্দাল্লাহ বা ইন্দার রহমান, বলা হয়েছে ইন্দা দিল আর্শ, এটা বলে এটা বোঝানো হয়েছে যিনি সব কিছুর উপর ক্ষমতাবান, আরশওয়ালার কাছে সেই জিবরীল আলাইহিস সালাম সম্মানিত। এখন সম্মানিত অনেক সময় এরকম হয় যে মানুষের কাছে পাত্তা পায় না, হয়তো এক জায়গায় সম্মানিত আরেক জায়গায় এরকম। আল্লাহ তাআলা বলছেন ইন্দা দিল আরশি মাকিন, আরশওয়ালার কাছে সম্মানিত, মোতা, সমস্ত ফেরেশতারা থাকে, মানে আমার এরকম না যে উনি অনেক শক্তিশালী এই জন্য আল্লাহর কথার মধ্যে আল্লাহর ওহির মধ্যে আবার কিছু ঢুকাই দিল। তো এখানে উদাহরণ আনা হয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছেলেকে পাঠাইছেন মিশরে মারওয়ানের হাতে চিঠি দেয়া। তো ওই চিঠির মধ্যে ছিল এটা যে আমি পাঠাইলাম ওসমান রাদিয়াল্লাহু আনহু ছেলেকে, যখন সে মিশরে পৌঁছাবে তাকে তোমরা ইস্তেকবাল করো, তাকে তোমরা হাকেম বানায় নাও, শাসক বানায় নাও, তাকে ইস্তেকবাল করো, তাকে সম্বর্ধনা জানাও, কিন্তু সে ওটাকে বানায় দিয়েছে ফাকতুলু, যখন সে পৌঁছবে তাকে কতল করে দাও। আর এটার পরে যা হলো ইতিহাস সবাই জানে, এটা যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদত পর্যন্ত পৌঁছে গেল, এটা যে হযরত ওসমানের দূত সে এখানে খেয়ানত করছে, কিন্তু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা হযরত জিবরীল আলাইহিস সালামকে যে ওহী দিয়ে পাঠাইতেন, জিবরীল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ নিজে বলছেন সে আমানতদার, সে কোনো রকম খেয়ানত সে করে নাই, মুতাইন সাম্মা আমিন। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যদি দিনকে মানি আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, সমস্ত কিছু আল্লাহ সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা আমাদের অনুগত করে দেবেন। এজন্য আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে নেক আমল করবে অবশ্যই অবশ্যই আমি তাকে সুখময় জীবন দান করব। আর নেক আমলের সূরত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করা, এই সুন্নতের উপর সবসময় আল্লাহ তাআলা সুন্নতকে জিন্দা রাখবেন। এরকম হতে পারে যে কখনো সুন্নত মিটে যেতে পারে কোনো একটা সুন্নত, তো রাসূল করিম বলছেন যে সুন্নতকে জিন্দা করবে কোনো একটা সুন্নতকে, যেটা মানুষ আমল করা ছেড়ে দিছিল, তো আল্লাহ তাআলা তাকে যা যত মানুষ এই সুন্নতের উপর আমল করবে তাদেরকে তো ওই সুন্নতের উপর আমল করা সব দিবেনি, যে নাকি আবার নতুন করা রসুলের সুন্নতকে মনে করে দিয়েছে সেও ওই পরিমাণ সওয়াব, যত মানুষ সওয়াব পাইছে আমল করে আল্লাহ তাআলা তাকেও সেই পরিমাণ সওয়াব দান করবেন। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের উপরে শিখে শিখে আল্লাহ তাআলা আমাদেরকে আগেবার তৌফিক দান করেন। আমাদের মহিউসুন্না হযরত মাওলানা আবুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার কাজইটা ছিল যে এক তো হলো যে এগুলো জিন্দা আছে সেগুলোর উপর আমল হয়, আর যেগুলো এরকমভাবে মানুষ আমল করতেছে না খুঁজে বের করে সেগুলো মনে করা দিতেন। আল্লাহ তাআলা আমাদেরকে পুরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে আমল করে আল্লাহ তাআলা আমাদেরকে দামি হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।
আমার চলাচল দেখে বোঝা যাচ্ছে ডিসকোয়ালিফাইং ওয়ার্কস। মাওলানা আবরাম সাহেব বলতেন দিজ আর ডিসকোয়ালিফাইং এক্সারসাইজেস, নো ফুড নো ড্রিঙ্ক, তাহলে এ প্লাস পাওয়া। আপনার ছেলে বলছে সামান্য একটু মিষ্টি আর পানির ব্যবস্থা করলাম, ডিসকোয়ালিফাইং এরিয়ায় চলে গেলে খাবো আমরা, আমরা খাবো, কিন্তু মাওলানা আবরাম সাহেবের মতে তাতে আমাদের নম্বর কমে যাবে। উনি বলেন যে আমাদের দিনের আলোচনা বন্ধ হয়ে গিয়েছে এই কারণে যার বাড়িতে মহফিল হয় সে খাওয়ার ব্যবস্থা চিন্তা থাকে, এবং এটা বাস্তব। হয়তো নওয়াজ আমিন অনেক ধনী, আব্বু অনেক ধনী, করোড়পতি, কিন্তু করোড়পতিরা বেশি হিসেব করে খাওয়ায়। এই বাড়িতে খাওয়ালে কালকে যদি আমার ড্রাইভার সাহেবের বাড়িতে মহফিল হয় আগেই চিন্তা করবে নওয়াজ আমিন সাহেবের বাসায় একটা মিষ্টি একটা সিঙ্গারা ছিল, আমার বাড়িতে কম একটা সিঙ্গারেরও তো খাওয়াতে হবে। এই পারস্পরিক কম্প্যারিজন আরও বেশি খারাপ হয়। মাওলানা আবরারুল হক সাহেব ভেরি স্ট্রিক্টলি ফলো দিস প্রিন্সিপল, নো ফুড নো ড্রিঙ্ক, আল্লাহর দিনের কথা শুনবে এটাই সবচেয়ে বড় খাদ্য, ডোন্ট মিক্স এনিথিং। আল্লাহ তাআলা নওয়াজ আমিনকে সামনে আরও বেশি নম্বর পাওয়ার সৌভাগ্য দিক। আজকে তার নম্বর কমবে, আমাদের নম্বরও কমবে, কেন উনি খাওয়ার ব্যবস্থা করেছেন আমরা খাবো, খেয়ে এ প্লাস থেকে নম্বর বি মাইনাসে চলে যাবে। আমার ঘড়ি একটু ফাস্ট, এটাতে 8:08, আসল টাইম একটু কম, 8:05 এখন, জামাত 8:30। আমার মনে হয় আমাদের 7:15 মধ্যে শেষ করে দেওয়া ভালো, যাতে জামাত 8:15 মধ্যে আমার শেষ হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء، ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে শুরুতেই অনেকগুলো মৌলিক কথা বলে দিয়েছেন, তার মধ্যে একটা এটা, মুনাফিকদের মতো করো না, আমার খাঁটি বান্দাদের মতো করো। পরিষ্কার এক কথায় হাজার কথা বলা হয়ে গেছে। মুনাফিকদের চরিত্র আল্লাহ তুলে ধরেছেন, তারা এই আকিল আলহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদের বলা হয় ইমান আনো লোকদের মতো, লোকদের মতো মানে কি, তফসিরকাররা আমাদের ব্যাখ্যা করেন আল্লাহর প্রিয় সাহাবীদের মতো। কামা আমানান নাস শাব্দিক অর্থ অ্যাজ দি পিপুল হ্যাভ বিলিভ, ব্যাখ্যা অ্যাজ দি ক্লোজেস্ট ওয়ানস অফ দি প্রফেট বিলিভ, রসুলের প্রিয়তম সাহাবিরা যে পথে চলেছেন সে পথ গ্রহণ করো, তাদের মতো ইমান আনো। ইমান আনো মানে ইমান আনার সাথে আমল করাও। এই পথে আমাদের সর্বশ্রেষ্ঠ উদাহরণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, কি অপূর্ব ইমান ছিল তার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের বন্ধু, 2 বছরের বয়সের তফাত, কিন্তু নিজের প্রিয় বন্ধুর উপরে এমন আস্থা ছিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন আল্লাহ আমাকে নবী বানিয়েছেন রসুল বানিয়েছেন আমার কাছে ওহী আসে, সঙ্গে সঙ্গে তিনি ইমান আনলেন, কোনো ইতস্তত করেন নাই। অদ্ভুত লাগে, একই ধরনের দুজন মানুষ, একজন 2 বছরের বড় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন 2 বছরের ছোট আবু বকর, উনি এইরকম কনফিডেন্স কেমন করে ডেভেলপ করলেন, নিজেকে মিটিয়ে দিলেন। যেদিন ইমান এনেছেন সেদিনই জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো ইমান এনেছি এখন আমার কী কাজ, বলেছেন আমার যে কাজ তোমারও সেই কাজ। এই যে রসুলের কাজকে নিজের কাজ বলে মনে করা, এটা তো কোনো তালিমের উপরে হয় না। আল্লাহ তাআলা তাকে তৈরি করেছেন রসুলের প্রিয় সাহাবি হবেন, নাম্বার ওয়ান মুসলিম হবেন, সারা দুনিয়ার মানুষের জন্য উদাহরণ হবেন, ইমান কাকে বলে? আমাদের কাছাকাছি সেমিনার না হলেও কাছাকাছি একটা উদাহরণ দেওয়া যায়। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আব্বাজান ছিলেন মাওলানা মোহাম্মদ ইয়াসিন, মাওলানা মোহাম্মদ ইয়াসিন আর মাওলানা আশরাফ আলী থানভী সহপাঠী ছিলেন, কিন্তু মাওলানা ইয়াসিন মুফতি সাহেবের আব্বাজান তারই সহপাঠী আশরাফ আলী থানভী তাকে যদিও সহপাঠী বন্ধু এমন শ্রদ্ধা করতেন, এমন অদ্ভুত পর্যায়ে তাকে বিবেচনা করতেন, নিজের ছেলেকে ঘটা করে ট্রেনিং দিয়ে তোমাকে আমার বন্ধুর কাছে নিয়ে যাব, আমার বন্ধুকে আশরাফ আলী থানভী তাকে নিয়ে যাবেন, মুফতি শফি হলেন যিনি, তাকে মুফতি শফির আব্বা মাওলানা ইয়াসিন। আজীবন নিজের সহপাঠী বন্ধুর উপরে অকল্পনীয় বিশ্বাস, আস্থা, শ্রদ্ধা ছিল। আচ্ছা, সহপাঠী, উনিও দেবন্ধু শিক্ষক, ইনিও দেবন্ধু শিক্ষক, পরত শিক্ষাক্ষেত্রে ছিলেন না। মুফতি শফি সাহেবের আব্বাজান মাওলানা ইয়াসিন সাহেব রহমতুল্লাহ আলাই, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তার সহপাঠী, তাকে এত উঁচু পর্যায়ের আল্লাহর ওলি মনে করতেন, নিজের ছেলেকে নেওয়ার সময় তাকে ট্রেনিং দিয়ে নিয়েছেন, তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যিনি তোমাকে আল্লাহর পথে রসুলের পথে সাহায্য করবেন। এটা হলো এই জামানায়, ভেরি নিয়ার টু আস, রসুলের যুগে এই জামানায় স্যাম্পল দিলাম। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজ মাই ক্লাস ফ্রেন্ড, মাই ডিয়ার ফ্রেন্ড অফ চাইল্ডহুড, হাউ মাচ এবাভ ক্যান হি বি? মোহাম্মদ আমার চেয়ে কত উপরে হতে পারে? আবু বকরের কার্যক্রম দেখলে মনে হয় তিনি রসুলুল্লাহ সাল্লামকে মনে করছেন আসমানের তারা, সারা দুনিয়ার যে মানুষের ইমাম সবচেয়ে বেশি বলে সমস্ত লড়াইকে বলেন, সে আবু বকরের মধ্যে তার প্রতি গভীর শ্রদ্ধা ছিল, গভীর বিশ্বাস ছিল। এই জন্য মেরাজের পরের দিন সকালবেলা যখন মক্কার কুরাইশ নেতারা রসুলকে উপহাস করছে, হ্যাঁ একদিন তো আমরা পাগল বলতাম, কিন্তু কালকে রাতে যে কাহিনী মোহাম্মদ শোনাচ্ছে, রাতে একটা ক্ষণে কোথায় সেই জেরুজালেম উঠে পিঠে চলে যেতে কত সময় লাগে, তিনি রাতের মধ্যে ওখানে গেছেন, ফিরে এসছেন, আবার জেরুজালেম থেকে মহাকাশে গেছেন, এক আসমান, দুই আসমান, তিন আসমান করে আল্লাহর নিকটতম পর্যায়ে চলে গেছেন, ফিরে এসছেন, এসব পাগলামের কথার কোনো অর্থ হয়? কুরাইশ নেতারা বিদ্রুপ করছে। রসুলুল্লাহ সাল্লাম যখন বলছেন, অকল্পনীয় ঘৃণা এবং তাচ্ছিল্যের সঙ্গে তারা এই কাহিনী শুনছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই মধ্যে ছিলেন না, তার বাসস্থান একটু দূরে ছিল, তার কাছে একজন কাফের দৌড়ে গেল যাতে তিনি মোহাম্মদের কাছে আসার আগেই খবর পান। মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেছেন, আবু বকরের কাছে এই কথা বলার পরেই তিনি বললেন, তিনি আল্লাহর নবী, তার কাছে আসমান থেকে ওহি আসে, সেটা আমার কাছে অনেক বড় জিনিস, তাকে আসমানে নিয়ে গিয়েছে এটা তো কিছুই না, উনি যা বলেছেন তা সত্য। রসুলের কাছে আসার আগেই তিনি মন্তব্য করেছেন, মোহাম্মদুর রসুল্লাহ যা বলেছেন তা সত্য, এর চাইতে অনেক কঠিন বিষয় তিনি ওহি আসে আসমান থেকে, আল্লাহর কাছ থেকে, সপ্তাকাশের উপর থেকে, তাতে বিশ্বাস করেছি আমি, এটাতে আমি বিশ্বাস করি। এরপরে রসুল ইসলামের কাছে গেলেন, তার সঙ্গে কথা বললেন, তার সঙ্গে কথোপকথনে অনেক প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক কথা আসলো। রসুল ইসলাম তাকে বললেন, উনি বোধ আগে গিয়েছিলেন, তার বিবরণ বললেন, রসুল ইসলামের উপরে ইমান যে কী পর্যায়ের হতে পারে ইনি তার উদাহরণ আবু বকর সিদ্দিক। রসুল ইসলাম যখন ইন্তেকাল হলো, উমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে এত শক্ত মানুষ, পাগল হয়ে গেলেন, ভালোবাসায় অন্ধ হয়ে গেলেন, নো হি ক্যান ডাই, প্রফেট মরবে না, মোহাম্মদ ক্যান ডাই, সে তো আল্লাহর কাছে গেছে। মুসা আলাইহিস সালাম যখন 40 দিন পরে ফিরে এসছেন, উনিও ফিরে আসবেন, এত বড় শক্ত মজবুত মানুষ আবেগে ডুবে গেলেন সেই কঠিন সময়ে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ডুবন্তমান নৌকাকে বাঁচালেন। তিনি মসজিদে আসলেন, দেখলেন খোলা তরবারি হাতে ওমর চিল্লাচিল্লি করছে, তাকে বললেন, ওমর ওমর শোনো, কোথায় ওমর? সে চিৎকার করছে, যে বলবে রসুল মরে গেছেন তাকে আমি হত্যা করব। কিন্তু উনি এই ওনার কথা মানলেন না, দেখে সোজা মিম্বরে চলে গেলেন, মিম্বরে যেয়ে আল্লাহ পাকে তারিফ করলেন, রসুল উপর দরুদ পড়লেন, তারপরে কোরআন মাজিদ আয়াত পড়লেন, আমা মুহাম্মাদুন ইল্লা রসুল কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল, মুহাম্মদ তো একজন রসুল ছাড়া আর কিছু নন, তার আগেও কত রসুল চলে গেছে, তিনি যদি মরে যান, তিনি যদি নিহত হন, তাহলে কি তোমরা আল্লাহর দিক থেকে পিছ ফিরিয়ে চলে যাবে? এই আয়াতটা তিনি পড়লেন জোরে জোরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার এই আয়াত এই কঠিন সময়ে ওমর বলেন তার আয়াতের আওয়াজগুলো আমার কানে যাওয়ার পর আমার মনে হলো আজকে যেন আয়াতগুলো নাজিল হয়েছে। অথচ এই আয়াতগুলো নাজিল হয়েছে প্রায় 7 বছর আগে উহুদের ময়দানে। মুহাম্মদ ইজ নাথিং বাট এ প্রফেট, মেনি প্রফেটস হ্যাভ পাসড অ্যাওয়ে বিফোর হিম, ইফ হি ইজ কিলড অর ইফ হি ডাইজ উড ইউ গো ব্যাক অন ইউর হিলস? কোরআন শরীফের সূরা আল ইমরান আল্লাহ তাআলার ধমকি, অদ্ভুত কথা। সঙ্গে সঙ্গে তারা তার মন মেজাজ বুঝে গেল, আবু বকরের কাছে নত হয়ে গেলেন, ইসলাম রক্ষা হলো। খলিফা হওয়ার পর আবু বকর যে সমস্ত কর্মকাণ্ড করেছেন তাতে অকল্পনীয় একটা বিরাট দৃষ্টিতে তিনি রসুলের দিকে দেখতেন। তিনি আল্লাহর রসুল, আমরা মানুষ। এই যে পার্থক্যটা, এটা সঙ্গে থাকা সত্ত্বেও তার প্রতি অগাধ ভালোবাসা। তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক অপূর্ব দৃষ্টান্ত। যতদিন আবু বকর ছিলেন ততদিন উমর অস্তিত্ব টের পাওয়া যায়নি। এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম লিডেন থেকে প্রকাশিত ইউরোপের, তার মধ্যে লিখছে উমরের কাজ কারবারগুলো অদ্ভুত। তিনি নিজে এত বিরাট একটা ব্যক্তিত্ব, কিন্তু যতদিন আবু বকর ছিলেন তিনি যেন তার দাসানুদাস। আবু বকরকে তিনি এত উচ্চ মর্যাদায় আসন দিতেন, উমরের অস্তিত্ব টেরই পাওয়া যায় না যে পর্যন্ত না আবু বকর বিজয় নিলেন, আল্লাহ বকরকে সামনে আনলেন। এই দুজনের কথা আমরা বললাম। আল্লাহ তাআলা ইনাদের মতো আরও যারা সাহাবি তাদের সম্বন্ধে কোরআনে আয়াতে বলেন, ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদের বলা হয় বিলিভ অ্যাজ দ্য পিপল হ্যাভ বিলিভ, হু আর দ্য পিপল, হু আর দ্য পিপল, কামা আমানান নাস, হু আর দ্য নাস? তাফসীরকারে বলেন তারা হচ্ছে রসুলের সাহাবিরা। বিলিভ অ্যাজ হিজ কম্প্যানিয়ন্স হ্যাভ বিলিভ, বিশ্বাস করো। বিশ্বাস করার মধ্যে দুটো কথাই আছে, ইমান আনো, আমল করো, কাদের মতো? যেমন তার ক্লোজেস্ট কম্প্যানিয়ানরা করেছেন। দিক নির্দেশনা পালু আনু মেনু কামা আমানা সুফাহা, কিন্তু মোনাফেকরা ইমান যাদের মজবুত না, বারবার কুফুরের দিকে ঘোরে ঘাড়ে, তারা বলে আমরা কি একজন বোকার মতো ইমান আনবো নাকি? আনু মেনু কামা আমানা সুফাহা, শ্যাল উই বিলিভ লাইক দি ফুলস? আজকে এই কথা সারা দুনিয়া ভরা মোহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারীদের মধ্যে, যাতে এই রোগ না থাকে সেজন্য আল্লাহ এই রোগের কথা আগে বলে দিয়েছে। এটা মোনাফেকদের খাসতক, তোমাদের খাসতক এরকম হলে চলবে না, তোমরা তাদের পথে চলো, রসুলের পথে চলো। মানে তিনি তো রসুল, তিনি তো আল্লাহর খাস বান্দা, তিনি তো মাসুম। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি আমাদের একজন, আমাদের মতো মানুষ, তিনি রসুল নন, উম্মত। কিন্তু উম্মতের মধ্যে এত উপরে তিনি, উমর রাদিয়াল্লাহু তাআলা তার সামনে পিঁপড়ার মতো বসে থাকতেন। পাশ্চাত্যের এনসাইক্লোপিডিয়াতে কথা বলে উমরের আচরণে অদ্ভুত একটা দৃষ্টান্ত দেখা যায়, আবু বকরের উপরে কোনো সময় যাননি, নিজেকে অতি ক্ষুদ্র জ্ঞান করতেন, এবং বাস্তবেও তাই দেখা যায়। আমার ঘড়িতে 8:20, 6:00 হবে। আচ্ছা আলহামদুলিল্লাহ, বাস আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, আল্লাহর নির্দেশ পেয়েই গেছি আমরা। ওই যা আকিলা লাহুম আমিনু কামা আমানান নাস, বিলিভ অ্যাজ দি পিপল হ্যাভ বিলিভ, হু আর দি পিপল? দি কম্প্যানিয়ন্স অফ দি প্রফেট। কালু আনু মিনু কামা আমানা সুফা, ওরা বলে আমরা কি বোকাদের মতো ইমান আনবো নাকি? মে আল্লাহ সেই রাজ, আল্লাহ আমাদের বাঁচান। বোকা না, তারাই সবচেয়ে বড় সাফল্য অর্জনকারী যারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম অনুসরণ করবে। আল্লাহ তাআলা আমাদের এই সৌভাগ্য দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সারা জীবনের শিক্ষা তার সাহাবীদের দ্বারা প্রকাশিত, তাদের দিকে দেখে তাদেরকে অনুসরণ করে আমাদের ওলামায়ে কেরাম পথ নির্দেশনা করেন। বিশেষ করে দেওবন্দের ওলামায়ে কেরাম এবং তাদের শিক্ষার্থীরা সারা দুনিয়ায় ছড়িয়ে আছেন। হাফিজুর রহমতুল্লাহ বলতেন, যত কমি মাদ্রাসা দেওবন্দের বেটি, দেওবন্দ হলো মা, কম মাদ্রাসা যত হবে সেগুলো দেওবন্দের ডটার্স, ডটার উইল বিকাম এ মাদার অ্যাগেইন, কন্যাও তো মা হয়ে যাবে। সোজা কথা, দেওবন্দের ওলামায়ে কেরামকে আল্লাহ তাআলা এই সৌভাগ্য দিয়েছেন 1400 বছর পরে রসুল্লাহ সাল্লামের আদর্শকে তুলে ধরা, তার সাহাবিদেরকে ফুটিয়ে তোলা, এটা আমাদের মস্ত বড় উত্তরাধিকার প্রাপ্ত সম্পদ। আল্লাহ এই সম্পদের শকর গুজারি করার সৌভাগ্য দেন। দোয়া করবে রুফাইদা রাব্বা, কিছু করে নাই, খালি রসুলের কথা বলছে, ঝটপট দোয়া করে দাও।